বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 204 থেকে 206 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাসি মান يعجبك قوله في الحياة الدنيا ويشهد الله على ما في قلبه ويشهد الله على
বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষের মধ্যে এমন লোক আছে পার্থিব জীবনে যার কথা তোমার কাছে বড়ই চমৎকার মনে হয় এবং নিজের সদিচ্ছার ব্যাপারে সে বারবার আল্লাহকে সাক্ষী মানে, কিন্তু আসলে সে সত্যের নিকৃষ্টতম শত্রু। যখন সে কর্তৃত্ব লাভ করে, পৃথিবীতে তার সমস্ত প্রচেষ্টার সাধনা নিয়োজিত করে, বিপর্যয় সৃষ্টি এবং শস্যক্ষেত ও মানব বংশ ধ্বংস করার কাজে, অথচ আল্লাহ বিপর্যয় মোটেই পছন্দ করেন না। আর যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো, তখন তার আত্মাভিমান তাকে পাপের পথে প্রতিষ্ঠিত করে দেয়। এই ধরনের লোকের জন্যে জাহান্নামে যথেষ্ট, এবং সেটি নিকৃষ্টতম আবাস। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ বুধবার 19 অক্টোবর, 3 কার্তিক এবং ফার্সি 27 মেহের। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ সময় রাত 8:23, ভারত সময় রাত 7:53 এবং তেহরান সময় বিকেল 5:53। বাংলাদেশ ও ভারতের শ্রোতারা সান্ধ্য অধিবেশন শুনতে পাবেন শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,610 কিলোহার্টজে এবং সৌদি আরবে শোনা যাবে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,780 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/parstoday বাংলা। এছাড়া আমাদের এই অনুষ্ঠান স্যাটেলাইট, বাদর 5 অথবা ইরান স্যাটে একযোগে প্রচারিত হচ্ছে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে ঢাকা ও কলকাতা থেকে পাঠানো বার্তা শুনতে পাবেন। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন ইসরায়েলের বিরুদ্ধে রাশিয়ার হুঁশিয়ারি সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এরপর ভারতের পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক রাজনীতি করে টিকে থাকতে চায় তৃণমূল ও বিজেপি, অধীর চৌধুরীর এমন বক্তব্য সম্পর্কে কলকাতা থেকে পাঠানো আরেকটি প্রতিবেদন শুনতে পাবেন। দৃষ্টিপাতের পর থাকবে স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আলোচনা অনুষ্ঠান স্বাস্থ্য কথা। এরপর থাকবে পত্রপত্রিকার বিশ্লেষণ ধর্মী অনুষ্ঠান কথাবার্তা। প্রান্তিক আয়োজনে রয়েছে পবিত্র কোরআনের তাফসির বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান কোরআনের আলো। সবশেষে থাকবে সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। ইরান আত্মসমর্পণ করেনি, বরং প্রতিরোধ গড়ে তুলেছে। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে, বলেছেন সর্বোচ্চ নেতা। বৈরী পরিবেশে পশ্চিমা দেশগুলোতে কূটনৈতিক উপস্থিতির যুক্তি নেই, বিশ্বের অন্য অংশে নজর দিতে হবে, ল্যাভরভের মন্তব্য। বাংলাদেশের পাবনার রূপপুরে পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের চুল্লি বসানোর কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং 24 বছর পর গান্ধী পরিবারের বাইরের নেতা হিসেবে মল্লিকার্জুন খড়গে কংগ্রেসের জাতীয় সভাপতি নির্বাচিত। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ ইলুজমা খামেনেই বলেছেন, ইসলামী বিপ্লবের প্রথম থেকে পর্যন্ত সবসময় পশ্চিমারা ইরানের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে এসেছে। আজ সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ ইলুজমা খামেনেই সঙ্গে দেশের সেরা মেধাবীরা সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন। সর্বোচ্চ নেতা বলেন, পশ্চিমারা বলে এসেছে ইসলামী প্রজাতন্ত্র ইরান পতনের মুখে রয়েছে। তারা এ বিষয়ে সময়সীমাও ঘোষণা করেছে। প্রতিবারই বলেছে 1 মাস পর, 1 বছর পর অথবা 5 বছর পর ইসলামী প্রজাতন্ত্রের আর অস্তিত্ব থাকবে না। দেশের ভেতরেও কেউ কেউ অজ্ঞতার কারণে অথবা বিদ্বেষবশত এসব দাবি ও কথাবার্তা ছড়িয়েছে। আয়াতুল্লাহ ইলুজমা খামেনেই আরো বলেন, আমরা আত্মসমর্পণ করিনি এবং প্রতিরোধ গড়ে তুলেছি, ইনশাল্লাহ আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে। ইসলামী বিপ্লব পরবর্তী ইরান সম্পর্কে পশ্চিমাদের অপপ্রচারের সমালোচনা করে তিনি আরো বলেন, 40 বছর আগের ইরানের অথবা 20 বছর আগে ইসলামী প্রজাতন্ত্র ইরানের অবস্থান কোথায় ছিল, এভাবে তুলনা করলে বোঝা যায় পশ্চিমাদের ব্যাখ্যা অবাস্তব ও মিথ্যা। ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি বলেছেন, প্রতিভাবান তরুণ ও যুব সমাজ হচ্ছে তার দেশের উন্নয়নের চাবিকাঠি, কিন্তু শত্রুরা ইরানের প্রতিভাগুলোকে লুট করে নিয়ে যেতে চায়। তিনি আজ তিনি গতকাল রাজধানী তেহরানে ১২তম জাতীয় প্রতিভা দিবস উপলক্ষে এক বক্তৃতায় এ মন্তব্য করেন। রাইসি বলেন, দেশকে সামনের দিকে এগিয়ে নিতে তার সরকার প্রতিভাবান ব্যক্তিদের পরামর্শ অনুযায়ী রাষ্ট্রীয় কর্ম পরিকল্পনা প্রণয়নের জন্য সম্পূর্ণ প্রস্তুত। সরকার জ্ঞান বিজ্ঞানের উন্নতির ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন চায় এবং প্রতিভাবান ব্যক্তিরাই এ কাজে সরকারকে সহযোগিতা করতে পারেন। ইরানের সর্বোচ্চ নেতার পরামর্শে ন্যাশনাল জিনিয়াস ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হয়েছে বলে জানান প্রেসিডেন্ট রাইসি। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরোভ বলেছেন, রাশিয়া সম্ভবত পশ্চিমা দেশগুলোর সঙ্গে যে কূটনৈতিক তৎপরতায় যুক্ত আছে তা থেকে নিজেকে প্রত্যাহার করে নিতে পারে। তিনি বলেন, পশ্চিমা দেশগুলোতে নিযুক্ত কূটনীতিকরা দিন দিন বেড়ে চলা প্রকাশ্য শত্রুতার মুখে পড়ছেন, পাশাপাশি বিশ্বের অন্যান্য অংশের সম্পর্ক বিস্তার করার প্রয়োজন রয়েছে। এ দুটি বিষয়কে গুরুত্ব দিচ্ছে মস্কো। পশ্চিমা দেশগুলোতে রাশিয়ার কূটনীতিকদের যে সমস্ত সমস্যার মধ্যে পড়তে হয় তা উল্লেখ করে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, পশ্চিমা দেশগুলোতে রাশিয়ার লোকজন যে পরিবেশে কাজ করে তাকে মানবিক বলার সুযোগ তেমন একটা নেই। এসব কূটনীতিক প্রতি মুহূর্তে নানা ধরনের সমস্যা মোকাবেলা করেন এবং নানা রকম হুমকির মুখে পড়েন। এ অবস্থায় পশ্চিমা দেশগুলোতে কূটনৈতিক উপস্থিতি রক্ষা করার কোনো যুক্তি থাকতে পারে না। সৌদি আরব এবং আমেরিকার মধ্যকার উত্তেজনায় রিয়াদের পক্ষে সমর্থন জানিয়েছে পাকিস্তান। এ নিয়ে পাক পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে বলেছে, ওপেকের তেল উৎপাদন কমানোর বিষয়ে সৌদি আরবের বিরুদ্ধে আমেরিকা যেসব বিবৃতি দিচ্ছে তাতে পাকিস্তান সৌদি আরবের প্রতি সংহতি প্রকাশ করছে। আন্তর্জাতিক বাজারে তেলের উৎপাদন কমানোর জন্য সৌদি আরব যে ভূমিকা রেখেছে তাতে আমেরিকার সঙ্গে রিয়াদের সম্পর্কে মারাত্মক টানা পড়েন সৃষ্টি হয়েছে। সৌদি আরব এবং রাশিয়ার নেতৃত্বে ওপেক প্লাসভুক্ত দেশগুলো প্রতিদিন ২০ লাখ ব্যারেল তেল কম উৎপাদনের সিদ্ধান্ত নেয়। এতে আমেরিকার তেলের বাজার এবং মধ্যবর্তী নির্বাচন কেন্দ্রিক রাজনীতির ক্ষেত্রে ব্যাপক প্রভাব পড়ে। সৌদি ভূমিকায় বাইডেন প্রশাসন বিশেষভাবে ক্ষুব্ধ হয়েছে। এদিকে আমেরিকা যদি সৌদি আরবের বিরুদ্ধে হুমকি সৃষ্টি করে এবং আগ্রাসন চালায় তাহলে সৌদি জনগণ জিহাদের জন্য প্রস্তুত রয়েছে বলে মন্তব্য করেছেন সৌদি রাজা সালমানের ভাতিজা যুবরাজ সৌদি আল শাহলান। তার এই বিবৃতি সম্বলিত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। রাশিয়ার আর্থিক সহায়তায় পাবনার রূপপুরে স্থাপিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের পারমাণবিক চুল্লি বসানোর কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি সবাইকে বিদ্যুৎ সাশ্রয়ী হবার পরামর্শ দেন। ঢাকা থেকে আরও জানাচ্ছেন আমাদের সংবাদদাতা।
রাশিয়ার আর্থিক সহায়তায় পাবনার রূপপুরে স্থাপিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের পারমাণবিক চুল্লি বসানোর কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সবাইকে বিদ্যুতে সাশ্রয়ী হবার পরামর্শ দিয়েছেন। আজ বুধবার সকাল ১০টায় গণভবন থেকে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পরিস্থিতির কারণে আমাদের একটু সাশ্রয়ী হতে হচ্ছে। তার মানে এই না দেশের মানুষ বিদ্যুৎ পাবে না, মানুষ বিদ্যুৎ পাচ্ছে, পাবে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদের মিতব্যয়ী হতে হচ্ছে। তিনি আরো বলেন, আমরা জলবায়ু পরিবর্তন মোকাবেলায় কাজ করছি, এই বিদ্যুৎ কেন্দ্র পরিবেশের ক্ষতি করবে না। দুটি ইউনিট মিলিয়ে ২৪০০ ইউনিট বিদ্যুৎ উৎপাদন হবে, যা আমাদের উন্নয়নে ভূমিকা রাখবে। শেখ হাসিনা বলেন, বিদ্যুৎ কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে ২০২৩ সালে এবং ২০২৪ সালে দ্বিতীয় ইউনিট থেকে বিদ্যুৎ পাওয়া যাবে। সরকার দেশের মানুষের আর্থসামাজিক উন্নতি চায় দাবি করে প্রধানমন্ত্রী বলেন, সরকার একই সঙ্গে বিদ্যুৎ উৎপাদন করছে, আবার যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটাচ্ছে। রূপপুর বিদ্যুৎ কেন্দ্র থেকে যে বিদ্যুৎ আসবে তা উত্তরবঙ্গের মানুষের উন্নয়নে কাজে লাগবে, তাদের কর্মসংস্থানের জন্য এখানকার বিদ্যুৎ দিয়ে শিল্প হবে বলেও প্রধানমন্ত্রী জানান। প্রধানমন্ত্রী বলেন, আমরা ১৯৯৬ সালে ২১ বছর পর ক্ষমতায় আসার পর বাংলাদেশ নিউক্লিয়ার পাওয়ার অ্যাকশন প্ল্যান তৈরি করেছি। আমরা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য জায়গা ঠিক করেছিলাম। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার কার্যালয় ভিয়েনায় আমরা প্রতিনিধি দলও পাঠিয়েছিলাম। বিএনপি ক্ষমতায় আসার পর এ ব্যাপারে তারা কোনো কাজের অগ্রগতি করেনি। প্রধানমন্ত্রী আরও বলেন, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজ করতে গিয়ে দেশের মানুষের নিরাপত্তা ও বর্জ্য ব্যবস্থাপনাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। সব ধরনের নিরাপত্তাকে মাথায় রেখে এটি নির্মাণ করা হয়েছে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
এদিকে আগামী ২২ অক্টোবর খুলনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশের একদিন আগে থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে খুলনা জেলা বাস মিনিবাস মালিক সমিতি ও খুলনা মোটর শ্রমিক ইউনিয়ন। আগামী 21 ও 22 অক্টোবর খুলনায় আন্তঃজেলা বাস চলাচল বন্ধ থাকবে। মঙ্গলবার রাতে খুলনা জেলা বাস মিনিবাস মালিক সমিতি ও খুলনা মোটর শ্রমিক ইউনিয়ন যৌথভাবে এ সিদ্ধান্ত নিয়েছে। খুলনা থেকে প্রতিদিন গড়ে প্রায় 1200 বাস দেশের 18টি রুটে চলাচল করে। ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের প্রবীণ নেতা মল্লিকার্জুন খড়গে দলটির নতুন জাতীয় সভাপতি নির্বাচিত হয়েছেন। প্রায় 24 বছর পর গান্ধী পরিবারের বাইরের একজন নেতা দেশের প্রাচীনতম দলটির সভাপতি নির্বাচিত হলেন। কলকাতা থেকে আরো জানাচ্ছেন আমাদের সংবাদদাতা।
ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের প্রবীণ নেতা মল্লিকার্জুন খড়গে দলটির নতুন জাতীয় সভাপতি নির্বাচিত হয়েছেন। প্রায় 24 বছর পর গান্ধী পরিবারের বাইরের একজন নেতা দেশের প্রাচীনতম দলটির সভাপতি নির্বাচিত হলেন। 17 অক্টোবর কংগ্রেসের সভাপতি পদে ভোট গ্রহণ হয়। আজ বুধবার ফল ঘোষণা হয়েছে। এবার প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল দলের সিনিয়র নেতা মল্লিকার্জুন খড়গে এবং শশী থারুরের মধ্যে। এতে শশী থারুরকে পরাজিত করতে সফল হয়েছেন মল্লিকার্জুন খড়গে। কংগ্রেসের সভাপতি নির্বাচনের জন্য মোট 9385টি ভোট দেওয়া হয়েছিল, যার মধ্যে 416টি ভোট অবৈধ ঘোষণা করা হয়। মল্লিকার্জুন খড়গে 8969টি বৈধ ভোটের মধ্যে 7897 ভোট পেয়েছেন আর শশী থারুর ভোট পেয়েছেন 1072টি ভোট। এবারের নির্বাচনের বিশেষ বিষয় হল গান্ধী পরিবারের কেউ প্রার্থী হননি। আসলে গান্ধী পরিবারই দেশের স্বাধীনতার আগের এই ঐতিহাসিক দলের প্রায়শই নেতৃত্ব দিয়েছে। মল্লিকার্জুন খড়গে কংগ্রেস পার্টির দ্বিতীয় দলিত সভাপতি। 80 বছর বয়সী মল্লিকার্জুন খড়গে বাবু জগজীবন রামের পরে দলের দ্বিতীয় দলিত সভাপতি হলেন। দলীয় সভাপতি নির্বাচনে পরাজিত প্রার্থী শশী থারুর বলেছেন, কংগ্রেসের সভাপতি হওয়া অত্যন্ত গর্বের বিষয়। এই নির্বাচনে সাফল্যের জন্য আমি মল্লিকার্জুন খড়গেকে অভিনন্দন জানাই। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরছি বিশ্ব সংবাদে। রাশিয়া ইউক্রেনে ইরানের তৈরি ড্রোন দিয়ে হামলা চালাচ্ছে বলে গত কয়েকদিন ধরে আন্তর্জাতিক গণমাধ্যমে যে ব্যাপক প্রচারণা চলছে তা এবার সরাসরি নাকচ করে দিয়েছে রাশিয়া। মস্কো বলেছে ইউক্রেনে ইরানি ড্রোন ব্যবহার করা হচ্ছে না, বরং রুশ নির্মিত ড্রোন দিয়ে হামলা চালানো হচ্ছে। রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ এক সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন। রাশিয়া ইরানে নির্মিত ড্রোন ব্যবহার করছে কিনা বা কিনেছে কিনা এমন প্রশ্নের উত্তরে পেসকভ বলেন, ইউক্রেনে যত সমরাস্ত্র ব্যবহার করা হচ্ছে তার সবই রাশিয়ায় নির্মিত হয়েছে। ইরানি ড্রোন ব্যবহার সম্পর্কে পেসকভ বলেন, আমাদের কাছে এমন কোনো তথ্য নেই। ইউক্রেনে যে ড্রোন ব্যবহার করা হচ্ছে তা রাশিয়ায় নির্মিত, ড্রোনগুলোর নামও রাশিয়ান। এ বিষয়ে বিস্তারিত জানতে তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেন। ইউক্রেনের সামরিক অভিযান পরিচালনার জন্য দায়িত্বপ্রাপ্ত কমান্ডার জেনারেল সের্গে সুরুভিকিন বলেছেন, খেরসন শহরের আশপাশের অবস্থা খুবই উত্তেজনাকর এবং সম্ভবত তাকে কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে। ইউক্রেনে সামরিক অভিযান পরিচালনার দায়িত্ব পাওয়ার পর গতকাল প্রথমবারের মতো তিনি গণমাধ্যমের সাথে কথা বলেন। রুশিয়া 24 সম্প্রচার গণমাধ্যমকে তিনি আরও বলেন, ইউক্রেনের সামরিক বাহিনী নেটো কমান্ড দীর্ঘদিন ধরেই খেরসনকে লক্ষ্য করে কিয়েভ সরকারের কাছে হামলার দাবি জানিয়ে আসছে। এতে ইউক্রেনের সামরিক বাহিনী এবং বেসামরিক জনগণের মধ্যে কী ধরনের ক্ষয়ক্ষতি হল তারা তা বিবেচনায় নিতে চান না। জেনারেল সুরোকিভিন বলেন, ইউক্রেন সরকার খেরসন এলাকায় নিষিদ্ধ অস্ত্র ব্যবহারের পরিকল্পনা করছে বলে রাশিয়ার সশস্ত্র বাহিনী বিষয়টি নিয়ে সজাগ রয়েছে। ইউক্রেন খেরসন অঞ্চলের কাখোভকা জলবিদ্যুৎ স্থাপনায় হামলা চালানোর পরিকল্পনা করেছে। এর পাশাপাশি তারা খেরসন শহরের উপর ব্যাপক মাত্রায় ক্ষেপণাস্ত্র এবং কামান ও মর্টারের গোলা বর্ষণের কর্মসূচিও হাতে নিয়েছে। ওয়াশিংটন ভিত্তিক মার্কিন গবেষণা প্রতিষ্ঠান হেরিটেজ ফাউন্ডেশন বলেছে, আমেরিকার সামরিক বাহিনী হচ্ছে একটি দুর্বল বাহিনী এবং তারা চীন কিংবা রাশিয়া কারো বিরুদ্ধে একক কোনো যুদ্ধে জেতার ক্ষমতা রাখে না। হেরিটেজ ফাউন্ডেশনের এই রিপোর্ট গতকাল নিউ ইয়র্ক পোস্ট প্রকাশ করেছে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ ইহুদিবাদী ইসরায়েলকে হুঁশিয়ারি করে দিয়ে বলেছেন, ইসরায়েল যদি ইউক্রেনকে সমরাস্ত্র সরবরাহ করে তাহলে মস্কোর সঙ্গে তেল আবিবের সম্পর্ক ধ্বংস হয়ে যাবে। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরে শোনাচ্ছেন সহকর্মী রেজওয়ান হুসাইন।
রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ ইহুদিবাদী ইসরায়েলকে হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, ইসরায়েল যদি ইউক্রেনকে সমরাস্ত্র সরবরাহের বেপরোয়া পদক্ষেপ নেয় তাহলে মস্কোর সঙ্গে তেল আবিবের সম্পর্ক ধ্বংস হয়ে যাবে। মেদভেদেভ বর্তমানে রাশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দায়িত্ব পালন করছেন। তিনি এক টুইটার বার্তায় বলেছেন, ধারণা করা হচ্ছে ইসরায়েল কিয়েভকে বিপুল পরিমাণ অস্ত্র সরবরাহের প্রস্তুতি নিচ্ছে এবং ইসরায়েলের এই সিদ্ধান্ত খুবই বোকামিপূর্ণ। এর আগে ইসরায়েল ও বিশ্বের ইহুদি জনগোষ্ঠীর মধ্যে সংযোগ স্থাপন বিষয়ক ইসরায়েলের মন্ত্রী নাকম্যান শাই বলেছিলেন, ইসরায়েলের উচিত ইউক্রেনের পক্ষ নেয়া এবং ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করা। তার এই বক্তব্যের পরই রুশ কর্মকর্তা দিমিত্রি মেদভেদেভ ওই কঠোর প্রতিক্রিয়া ব্যক্ত করলেন। এছাড়া ইসরায়েলের মন্ত্রী ইউক্রেনের উপর যে কোনো অস্ত্র নিষেধাজ্ঞা তুলে নেয়ার জন্য তেল আবিবের প্রতি আহ্বান জানান। ইসরায়েলের এই মন্ত্রী আরও বলেন, ইউক্রেনকে ইসরায়েলের পক্ষ থেকে অস্ত্র সহায়তা দেওয়ার সময় এসেছে, যেমনটি আমেরিকা ও ন্যাটো জোট ইউক্রেনকে সামরিক সহায়তা দিচ্ছে। মজার বিষয়টি হচ্ছে, রাশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভের পাল্টা হুঁশিয়ারির পর ইসরায়েলের কর্মকর্তারা বলেছেন, ইউক্রেনকে অস্ত্র দেওয়ার বিষয়ে ইসরায়েলি মন্ত্রী নাকম্যান শাইয়ের এ ধরনের বক্তব্য একান্তই তার ব্যক্তিগত এবং এর সাথে সরকারের কোনো সম্পর্ক নেই। পর্যবেক্ষকরা বলছেন, রাশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান এমন সময় ইসরায়েলের ব্যাপারে কঠোর বক্তব্য দিলেন যখন রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা মোকাবেলার জন্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করার জন্য ইউক্রেন তার বন্ধু দেশগুলোর উপর ব্যাপক চাপ সৃষ্টি করেছে। যদিও ইউক্রেন যুদ্ধ শুরুর প্রথম দিকে ইসরায়েল নিজেকে নিরপেক্ষ হিসেবে তুলে ধরার চেষ্টা করেছিল, কিন্তু মার্কিন চাপে তেল আবিব ধীরে ধীরে কিয়েভের প্রতি সমর্থন এবং রাশিয়ার বিরুদ্ধে অবস্থান নিতে শুরু করে। এ কারণে এর আগে রাশিয়া সেদেশে অবস্থিত ইহুদি সংস্থা বন্ধ করে দিয়েছিল। এরপর থেকে ইসরায়েল ও রাশিয়ার মধ্যে ক্ষোভ ও উত্তেজনা চলে আসছিল, কারণ এই ঘটনা ছিল ইসরায়েলের জন্য অনেক বড় আঘাত ও ক্ষতি। এ অবস্থায় ইসরায়েলের বিরুদ্ধে রাশিয়ার নতুন হুমকি খুবই গুরুত্বপূর্ণ ঘটনা বলে পর্যবেক্ষকরা মনে করছেন।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিবাদী আবার ভারত প্রসঙ্গ। ভারতের পশ্চিমবঙ্গে কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বলেছেন, পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক রাজনীতি করে টিকে থাকতে চায় তৃণমূল ও বিজেপি। এ সম্পর্কে বিজেপি ও তৃণমূলের পাল্টা প্রতিক্রিয়া নিয়ে এখন রয়েছে কলকাতা থেকে আমাদের প্রতিনিধির একটি প্রতিবেদন।
ভারতের পশ্চিমবঙ্গে কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী এমপি বলেছেন, পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক রাজনীতি করে টিকে থাকতে চায় তৃণমূল ও বিজেপি। তিনি আজ বুধবার ওই মন্তব্য করেন। পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার মমিনপুর এলাকায় সম্প্রতি সাম্প্রদায়িক সহিংসতার অভিযোগকে কেন্দ্র করে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। আজ কলকাতার নগদ দায়রা আদালতে এফআইআর জমা করেছে এনআইএ। মমিনপুরের ঘটনা প্রসঙ্গে আজ কংগ্রেসের সিনিয়র নেতা অধীর রঞ্জন চৌধুরী এমপি বলেন,
পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক রাজনীতি করে যারা ক্ষমতায় টিকে থাকতে চাই তাদের নাম বিজেপি, তাদের নাম টিএমসি। মোদী এবং দিদির এই আন্ডারস্ট্যান্ডিং এর কথা সারা ভারতবর্ষের মানুষ জানে।
এদিকে মোমিনপুরের ঘটনায় এনআইএ তদন্ত প্রসঙ্গে আজ বিজেপির জাতীয় সহসভাপতি দিলীপ ঘোষ বলেন, পশ্চিমবঙ্গে দেখুন এই সেদিনও বোমা বিস্ফোরণ হয়েছে, একাধিক লোক মারা গেছে, বাজি কারখানায় বোমা বিস্ফোরণ হয়ে হাত পা উড়ে যাচ্ছে, বাড়ি উড়ে যাচ্ছে। গত কয়েক বছর ধরে বিভিন্ন জেলায় এসব ঘটনা ঘটছে। স্বাভাবিকভাবে সন্দেহ হয়েছিল এখানে অন্য কোনো হাত আছে কিনা, বিদেশি কোনো ষড়যন্ত্রের হাত আছে কিনা জানার দরকার আছে। সেজন্য সবাই আশা করেছিলেন এনআইএ তদন্ত হলে মানুষের সন্দেহ দূর হবে। এ প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ আজ বলেন,
জোর করে এই পেছনের দরজা দিয়ে উত্তপ্ত করার রাজনীতি বিজেপির, প্রতিহিংসার রাজনীতি। আরে আপনাদের রাজ্যে যেগুলো হচ্ছে, ত্রিপুরায় হচ্ছে, উত্তরপ্রদেশে হচ্ছে, যেগুলো হয়েছে সেখানে তো ছত্রে ছত্রে কেন্দ্রীয় বাহিনী, কেন্দ্র, বিভিন্ন কমিশন, এনআইএ এগুলো হওয়ার কথা,
এই এজেন্সিগুলোর বিশ্বাসযোগ্যতা প্রশ্নের মুখে ফেলে দিচ্ছে বিজেপির এই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত পদক্ষেপ বলে মন্তব্য করেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই মধ্যে দিয়ে শেষ হলো সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাত। এখন রয়েছে সাপ্তাহিক আলোচনা স্বাস্থ্য কথা।
স্বাস্থ্য কথা। শ্রোতা বন্ধুরা, স্বাস্থ্য চিকিৎসা বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান স্বাস্থ্য কথার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা সবাই ভালো ও সুস্থ আছেন। দেহের মতো মনেরও রোগ হয় এবং তা দেহের রোগের মতোই গুরুত্বপূর্ণ। কখনো কখনো দেহের রোগের চেয়ে বেশি মারাত্মক হতে পারে। মনের বহু রকম রোগ আছে, আর সেই রোগ হতে পারে বড়দের, সেই রোগ হতে পারে শিশুদের, সবার। আমরা আমাদের শিশু সন্তানের মনের রোগ নিয়ে ADHD বিষয়ে আলোচনার তৃতীয় পর্বের আলোচনায় যাব এখন। তার আগে বলে নিচ্ছি, সুস্থ স্বাভাবিক শিশু খানিকটা তো চঞ্চল হবেই। সুস্থ শিশু মানেই হাসি খুশি ও দুরন্তপনা। তবে অতি চঞ্চল শিশুর সমস্যাকে বলা হয় অ্যাটেনশন ডেফিসিটি হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার বা ADHD। বাংলায় এ সমস্যাকে বলা হয় অতিচঞ্চল বা অমনোযোগিতা। এটি শিশুর এক ধরনের স্নায়ু বিকাশজনিত সমস্যা, আর বিষয়টি নিয়ে আমরা বাবা মায়েরা খুবই দুশ্চিন্তায় থাকি যদি আমাদের শিশু অতি চঞ্চল ও অমনোযোগী হয়। তো চলুন আজ এ বিষয়ক আলোচনার তৃতীয় পর্বে যাওয়া যাক। আমাদের সঙ্গে আজও অতিথি হিসেবে আছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক বিভাগীয় প্রধান, মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার তাজুল ইসলাম। অধ্যাপক ডাক্তার তাজুল ইসলাম, রেডিও তেহরানের স্বাস্থ্য কথার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি।
আপনাদেরকেও অশেষ ধন্যবাদ, কৃতজ্ঞতা।
অধ্যাপক ডাক্তার তাজুল ইসলাম, আপনি গত দুই পর্বে শিশুর অতি চঞ্চলতা বা ADHD এবং করণীয় নিয়ে খুব সহজ, সরল ও সুন্দরভাবে বুঝিয়ে বলেছেন। আমাদের শ্রোতা পাঠক বন্ধুরাও ওই আলোচনায় খুবই উপকৃত হয়েছেন। তো প্রসঙ্গ ধরেই আজকের আলোচনা শুরুতেই জানতে চাইব, ধরুন শিশুর বাহ্যিক চঞ্চলতা একেবারেই নেই, লাফালাফি, দুষ্টুমি এসব কিছুই করছে না বা অন্যের সাথে খারাপ আচরণও করছে না, কিন্তু একা একা থাকছে এবং তার ভেতরে রয়েছে অসম্ভব চঞ্চলতা, এটাকেও কি ADHD বলা যাবে?
আপনি যেটা বলছেন ক্লাসিক্যাল যে লক্ষণগুলি বললাম এগুলি তো একটা ক্রাইটেরিয়া আছে, এছাড়াও আরো চার পাঁচ ধরনের টাইপ আছে এটার ভিতরে। আমরা আগেই বলবো অ্যাটেনশন ডিফিসিট একটা বললাম না, অ্যাটেনশন ডিফিসিট আর হলো হাইপার অ্যাক্টিভিটি। দেখা যাচ্ছে হাইপার অ্যাক্টিভিটি নাই কিন্তু অ্যাটেনশন ডিফিসিট আছে, সেটাও কিন্তু আপনাকে ডিউটি নিতে করতে হবে। আবার উল্টাটা হতে পারে, শুধু অ্যাটেনশন ডিফিসিট আছে হাইপার অ্যাক্টিভিটি নাই, অথবা তার উল্টাটা, অথবা এটার একটা বিভিন্ন মিক্সড প্যাটার্নে এরকম নিয়ে আসতে পারে। এগুলোর জন্য অবজারভেশন থাকতে হবে, অর্থাৎ আমাদেরকে মূল যে বৈশিষ্ট্য তিনটা বৈশিষ্ট্য, অ্যাটেনশন ডিফিসিট আছে কিনা, হাইপার অ্যাক্টিভিটি আছে কিনা, এবং সে সাস্টেইনড গোল ডাইরেক্টেড বিহেভিয়ার করতে পারছে কিনা, অর্থাৎ সুনির্দিষ্ট লক্ষ্য অভিমুখী কাজকর্ম সঠিকভাবে করতে পারতেছে কিনা। এই বৈশিষ্ট্যগুলি লক্ষ্য রেখে এটাকে বিভিন্ন রকমের মিক্স টাইপের অনেক রকমের ডিএলপি থাকতে পারে, সেগুলোর দিকেও আমাদের নজর দিতে হবে।
ডাক্তার তাজুল ইসলাম, দেখুন শিশুর অতি চঞ্চলতা আছে কিন্তু আমরা এ ব্যাপারে খুব একটা গুরুত্ব দেই না, চিকিৎসকের কাছেও নিয়ে যাই না, অর্থাৎ গুরুত্ব দেই না বলেই নিয়ে যায় না, ভাবি একটু চঞ্চল ও ঠিক হয়ে যাবে, এমনও অনেক ক্ষেত্রে দেখা যায়। তো যদি এভাবে গুরুত্ব না দেয়া হয় তখন ওই বাচ্চার পরিণতি কি হতে পারে?
যদি এটা সঠিকভাবে ম্যানেজ করা না হয়, শিশু বয়সে যদি একটা বাচ্চার যেগুলি বিকাশ হয়, আমরা তো বললাম মোটর বা পেশিগত বিকাশ, তারপর তার সামাজিক বিকাশ, তারপর তার আবেগগত বিকাশ, তার বুদ্ধিবৃত্তিক বিকাশ, এই বিকাশগুলি কিন্তু কিভাবে হয়, বিকাশগুলি হয় যখন একটা শিশু পরিপূর্ণভাবে তার জীবনকে তার পরিবেশকে সঠিকভাবে ফোকাস করে মনোযোগ দিয়ে দেখে এবং সেখান থেকে শিখে।
শ্রোতা বন্ধুরা, শিশুর অতি চঞ্চলতা বা ADHD নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা শুনছেন, ফিরছি খুব শীঘ্রই, আমাদের সাথেই থাকুন। আবারও ফিরে এলাম আলোচনায়। অধ্যাপক তাজুল ইসলাম, সাধারণ বাচ্চারা তো তাদের জীবনের গুরুত্বপূর্ণ বিষয়ের উপর ফোকাস করে শিখে থাকে, মনোযোগ দেয় জীবনের প্রতি, পরিবেশ প্রতিবেশীর প্রতি, শেখার প্রতি, কিন্তু ADHD বাচ্চারা কি সেভাবে জীবন থেকে শিক্ষা নেয় বা শেখার চেষ্টা করে এবং এসব গুরুত্বপূর্ণ বিষয়ে ফোকাস করতে পারে?
ADHD বাচ্চারা তো এইভাবে ফোকাস করে অ্যাটেনশন দেওয়া এবং সেখান থেকে জীবন থেকে এই শিক্ষাগুলি গ্রহণ করতে পারে না, পারবে না। অতএব তার জীবন দক্ষতা সবগুলিকে সে হারিয়ে ফেলছে এবং সেই হিসাবে সে কিন্তু পরবর্তী জীবনে ওই যে আমরা যেটাকে বললাম উৎপাদনশীল, মেধাবী এবং সুনাগরিক হিসাবে গড়ে ওঠা, সেটা তো তার জন্য ব্যাহত হয়ে যায়। আসতকালে যে বল বিভিন্ন কারণে তো সেই স্কুলে সমস্যা হচ্ছে, অ্যাক্সিডেন্ট করতেছে, অন্যান্য জায়গায় সে সবার সঙ্গে মানে ফাইটিং জড়িয়ে যাচ্ছে। অতএব চিকিৎসা না করলে কি সমস্যা হয় এটা কিন্তু পরিবারের লোকেরও বুঝবে, যে এই ছোটকালে যেই বয়সটাতে সে তার পরিবেশকে সে অ্যাক্লিমেন্ট করবে, এক্সপ্লোর করবে। শিশুরা কিন্তু একটা গবেষকই, কিন্তু তারা একজন পদার্থবিজ্ঞানী, তারা একজন মনোবিজ্ঞানী বলতে পারেন। অতএব এই যে বিজ্ঞানী সুলভ দৃষ্টিভঙ্গি নিয়ে পৃথিবী এবং জগৎটাকে সে যে উপলব্ধি করবে এবং সেখানে যে সে পেমেন্ট করবে সেটা তো সে করতে পারবে না, তাহলে সেই ছেলে কি করে জন পরিপূর্ণ দায়িত্বশীল নাগরিক হবে, এটা বুঝতে হবে আপনাদের সব মা বাবাকে।
অধ্যাপক ডাক্তার তাজুল ইসলাম, সবশেষে যে প্রশ্নটি করব, আপনি বলছিলেন আমাদের সন্তানদের মধ্যে কেউ বৈজ্ঞানিক আছেন, কেউ দার্শনিক, আবার কেউ আরো অনেক অনেক কিছু, কিন্তু তার যদি ADHD থাকে তাহলে সে নিজেকে গড়তে পারবে না, ফলে তার চিকিৎসার ব্যাপারে বাবা মাকে সচেতন হতে হবে। আপনি ওইসব শিশুর বাবা মাকে উদ্দেশ্য করে কিছু বলবেন কি?
মা বাবাকে সচেতন হতে হবে যে সময় গেলে ঠিক হয়ে যাবে, আশায় বসে থাকলে হবে না, যখন সময় হলে দেখা যাবে যে তার কিছুই হয় নাই তখন কিন্তু পস্তাতে হবে। সেই জন্য যখন দেখা যাবে যে এটা একটা রোগের পর্যায়ে চলে গেছে, এটা এমনি স্বাভাবিকভাবে আর এটাকে কন্ট্রোলের মধ্যে রাখা যাচ্ছে না, তখন তাকে চিকিৎসার আওতায় আনার জন্য চেষ্টা করতে হবে। বিশেষ করে আমি আবারও বললাম আমাদের কিছু ওষুধ আছে, মিথাইলফেনিডেট নামে রিটালিন যেগুলো আছে, অথবা অ্যাটেনটিন স্টেরয়েড নামে ক্যাপসুল আছে, আমরা এগুলি দিনে কিন্তু ওষুধও তাকে ভালোভাবে সাহায্য করে।
অধ্যাপক ডাক্তার তাজুল ইসলাম, শিশুর অতি চঞ্চলতা বা ADHD নিয়ে তিন পর্বের আলোচনা থেকে আমরা অনেক কিছু জানলাম এবং শিখলাম। তো এই তিন পর্বে আমাদের সাথে থাকার জন্য আবারও অশেষ ধন্যবাদ জানাচ্ছি।
আপনাদেরকেও অশেষ ধন্যবাদ, কৃতজ্ঞতা, এবং যে শ্রোতারা শুনছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা।
আর শ্রোতা বন্ধুরা, শিশুর অতি চঞ্চলতা একটি স্নায়ু বিকাশ জনিত রোগ যাকে ADHD বলা হয়। চিকিৎসায়, ওষুধে এবং নানা রকম থেরাপির মাধ্যমে এটি ভালো হয়ে যায়, তবে শিশুকে মারধর করা যাবে না, বকা ঝকা করা যাবে না, দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে। তো আমাদের সব শিশুর সুস্বাস্থ্য ও সুন্দর জীবন কামনা করে স্বাস্থ্য কথার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি। আগামী আসরে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা হবে। আমাদের এই অনুষ্ঠানটি কেমন লাগলো চিঠি লিখে তা জানাতে ভুলবেন না। কিন্তু সবাই ভালো ও সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন।
অনুষ্ঠানে এ পর্যায়ে এখন রয়েছে কথাবার্তা।
শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুজাহিদুল ইসলাম
এবং আমি বাবুল আখতার।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ 19 অক্টোবর বুধবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমেই বাংলাদেশের শিরোনাম। ইভিএম এর চেয়ে সিসিটিভিতে জোর দিতে বললেন ব্রিগেডিয়ার সাখাওয়াত, দৈনিক মানবজমিন। গাইবান্ধার নির্বাচন বন্ধ করা সঠিক ছিল বলেছেন সিইসি, দৈনিক ইত্তেফাক। গোপন কক্ষে সিসি ক্যামেরা ভোটারের অধিকার লঙ্ঘন বলেছেন তথ্যমন্ত্রী, দৈনিক কালের কণ্ঠ। রূপপুরে উদ্বোধন, সবাই পাবে বিদ্যুৎ, পরিস্থিতির কারণে সাশ্রয়ী হতে হচ্ছে বলেছেন প্রধানমন্ত্রী, দৈনিক প্রথম আলো। এবং উন্নয়নের গণতন্ত্র নামে জাতির সঙ্গে প্রতারণা চলছে বলেছেন জিএম কাদের, দৈনিক বাংলাদেশ প্রতিদিন। কলকাতার কয়েকটি বাংলা দৈনিকের শিরোনাম। ভোট 9385, শশী পেলেন মাত্র 1072। বড় ব্যবধানে জিতে সোনিয়া অনুগত খাড়গেই কংগ্রেস সভাপতি, দৈনিক আনন্দবাজার পত্রিকা। করুণাময়ী মোড়ে অব্যাহত টেট চাকরি প্রার্থীদের ধর্ণা, আদালতের দ্বারস্থ প্রাথমিক শিক্ষা পর্ষদ, দৈনিক আজকাল। এবং কেন্দ্রের হিন্দি আগ্রাসনের বিরুদ্ধে প্রস্তাব পেশ তামিলনাড়ু বিধানসভায়, ওয়াকআউট বিজেপি বিধায়কদের, দৈনিক সংবাদ প্রতিদিন।
শ্রোতা বন্ধুরা, এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। দৈনিক প্রথম আলো লিখেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন পরিস্থিতির কারণে আমাদের একটু সাশ্রয়ী হতে হচ্ছে, তার মানে এই না দেশের মানুষ বিদ্যুৎ পাবে না। মানুষ বিদ্যুৎ পাচ্ছে, পাবে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদের মিত ব্যয় হতে হচ্ছে। বর্তমান পরিস্থিতির ব্যাখ্যা দিয়ে শেখ হাসিনা বলেন বিশ্বে আবার একটি যুদ্ধাবস্থা বিরাজ করছে, তার উপরে আবার নিষেধাজ্ঞা, এর কারণে পরিস্থিতি আরো জটিল হচ্ছে। আমরা আশা করি পৃথিবীর মানুষ এই অবস্থা থেকে দ্রুত মুক্তি পাবে। আজ বুধবার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের পারমাণবিক চুল্লি বসানোর কাজের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।
দৈনিক কালের কণ্ঠ এক খবরে লিখেছে নির্বাচনে গোপন কক্ষে সিসিটিভি ক্যামেরা নিয়ে প্রশ্ন তুলে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন গোপন কক্ষ গোপন কক্ষই, সেখানে মানুষ গোপনে ভোট দেবে, কিন্তু সেখানে যদি ক্যামেরা লাগানো হয় তাহলে তো সেটা গোপন থাকে না, এটা সাধারণ মানুষ ও আইনজ্ঞদের অভিমত। আজ বুধবার তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ে তিনি একথা বলেন। তথ্যমন্ত্রী বলেন নির্বাচন কমিশন যদি এটা দেখে ও অন্যদের দেখায় তাহলে সেটা ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন। সিসিটিভি ক্যামেরা লাগানো যেতে পারে, কিন্তু গোপন কক্ষে সিসিটিভি নিয়ে অনেক সমালোচনা হচ্ছে, এতে ভোটারের ভোটার হিসেবে অধিকার লঙ্ঘন হয় বলে আইনজ্ঞরা মনে করছেন।
দৈনিক বাংলাদেশ প্রতিদিন লিখেছে জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম কাদের এমপি বলেছেন কেউ কেউ উন্নয়নের গণতন্ত্র নামে গণতন্ত্রের অপব্যাখ্যা দিতে চায়। তাদের বক্তব্য আগে উন্নয়ন পরে গণতন্ত্র। আসলে উন্নয়নের গণতন্ত্র নামে কোনো কিছুই নেই। উন্নয়নের গণতন্ত্র নামে জাতির সাথে প্রতারণা চলছে। বুধবার জাতীয় পার্টির বনানী কার্যালয়ে এক যোগদান অনুষ্ঠানে এসব কথা বলেন জি এম কাদের। এ সময় জি এম কাদের আরো বলেন, গ্রহণযোগ্য নির্বাচন হচ্ছে গণতন্ত্রের প্রবেশদ্বার, অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন ছাড়া গণতন্ত্র চর্চা সম্ভব নয়।
দৈনিক মানবজমিনে খবরে জানিয়েছে, ইভিএম নিয়ে দেশে অনেক বিতর্ক রয়েছে, তাই ইভিএম এর চেয়ে সিসিটিভিতে জোর দেওয়ার পরামর্শ দিয়েছেন সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, 150 ইভিএম যে বাজেটে কিনবেন তার চেয়ে ভালো হবে যতটুকু পারেন সিসিটিভি লাগান। এছাড়া পেপার ব্যালটে ভোট চুরি করলেও সহজে ধরা যায়। বুধবার বেলা 11টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাবেক এই ইসি এসব কথা বলেন। গাইবান্ধার নির্বাচন নিয়ে এম সাখাওয়াত হোসেন বলেন, নির্বাচন কমিশন গাইবান্ধায় যে অ্যাকশন নিয়েছে এটাকে স্বাগত জানাই, পরের ধাপগুলোতেও যেন একই অবস্থান থাকে, নইলে জাতি লোক দেখানো মনে করবে।
শ্রোতা বন্ধুরা, এবার ভারতের বিস্তারিত খবর তুলে ধরছে। দৈনিক আনন্দবাজার পত্রিকা লিখেছে, আড়াই দশক পর গান্ধী পরিবারের বাইরে কেউ সভাপতি হলেন কংগ্রেসের। বিপুল ব্যবধানে জিতে সভাপতির পদে বসলেন সোনিয়া অনুগত মল্লিকার্জুন খড়গেই। ভোটের ব্যবধানে খড়গের থেকে অনেকটাই পেছনে রয়েছেন আর এক পদপ্রার্থী শশী থারুর। ভারত জোড়ো যাত্রার কারণে কর্ণাটকের বল্লারির সাঙ্গানাকাল্লুর শিবির থেকে ভোট দেন রাহুল। তার সঙ্গে ভোট দেন যাত্রায় অংশ নেওয়া প্রায় 50 জন ভারত যাত্রী। সভাপতি নির্বাচনের জন্য গোপন ব্যালটে হয় ভোট গ্রহণ। এই প্রথমবার ভোটদানের কিউআর কোড সহ পরিচয়পত্র দেয় সিইএ। পরিচয়পত্র ছাড়া ভোট দেওয়া যায়নি। ভোট গ্রহণের জন্য 943 জন রিটার্নিং অফিসারও নিয়োগ করে কংগ্রেস।
দৈনিক সংবাদ প্রতিদিনের খবর, হিন্দি বনাম আঞ্চলিক ভাষা বিতর্ক আজকের নয়। ইতোমধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর নেতৃত্বাধীন সরকারি ভাষা সংক্রান্ত সংসদীয় কমিটি সুপারিশ করেছে, ইংরেজির বদলে সরকারি কাজের ভাষা হোক হিন্দি। এই পরিস্থিতিতে মঙ্গলবার তামিলনাড়ু বিধানসভায় কেন্দ্রের বিরুদ্ধে হিন্দি আগ্রাসনের অভিযোগ এনে প্রস্তাব পেশ করল রাজ্য সরকার। জানা গিয়েছে, এরপরই সভাকক্ষ থেকে ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা। কয়েকদিন আগেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে কমিটির রিপোর্ট জমা দিয়েছেন শাহ। ঠিক কি সুপারিশ করা হয়েছে কমিটির রিপোর্টে? সেখানে পরিষ্কার প্রস্তাব দেওয়া হয়েছে, রাষ্ট্রসংঘে ভারতের সরকারি ভাষা হোক হিন্দি। আবার সরকারি শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ কেন্দ্রীয় বিদ্যালয় থেকে আইআইটি ও কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, সেখানেও শিক্ষাদানের ভাষা হিন্দি হোক। পাশাপাশি হিন্দি ভাষী রাজ্যগুলিতে হাইকোর্টের কাজের ভাষাও করা হোক হিন্দিকে।
শ্রোতা বন্ধুরা, কথাবার্তা আজকের আসর এখানেই গুটি নিচ্ছে।
আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা। আপনারা অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। প্রান্তিক আয়োজনে এখন রয়েছে পবিত্র কোরআনের তাফসির বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান কোরআনের আলো।
কোরআনের আলো। শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। পবিত্র কোরআনের তাফসির বিষয়ক আজকের অনুষ্ঠান উপস্থাপনায় আপনাদের সঙ্গে রয়েছি আমি আক্তার জাহান
ও আমি গাজী আব্দুর রশিদ।
গত আসরে আমরা সূরা আর রহমানের আলোচনা শেষ করেছি। আজ থেকে আমরা সূরা ওয়াকিয়া নিয়ে আলোচনা শুরু করব। মক্কায় অবতীর্ণ এই সূরায় অবধারিতভাবে কিয়ামত সংগঠিত হওয়া এবং কিয়ামত দিবসের ভয়াবহতার কথা বর্ণিত হয়েছে। সূরাটি শুরু হয়েছে কিয়ামত সংগঠিত হওয়ার মুহূর্তের বর্ণনা দিয়ে এবং এরপর আল্লাহর নৈকট্যের ভিত্তিতে মানুষকে আলাদা আলাদা দলে বিভক্ত করা হয়েছে। তো প্রথমেই এই সূরার এক থেকে ছয় নম্বর পর্যন্ত আয়াতের তেলাওয়াত ও তর্জমা শোনা যাক।
বিসমিল্লাহির রহমানির রহিম ইযা ওয়াকাতিল ওয়াকিআহ লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিআহ ইযা রুজ্জাতিল আরযু রাজ্জা وَبُسَّتِ الْجِبَالُ بَسًّا فَكَانَتْ هَبَاءً مُنْبَثًّا
بسم الله الرحمن الرحيم যখন সেই অবশ্যম্ভাবী ঘটনাটি অর্থাৎ কিয়ামত সংগঠিত হবে, এর সংগঠন মিথ্যা কিছু নয় এবং এটিকে অস্বীকার করার কিছু নেই। অবশ্যম্ভাবী ঘটনাটি কাফেরদের নিচু করবে এবং মুমিনদের করবে সমুন্নত। যখন পৃথিবী প্রবল কম্পনে প্রকম্পিত হবে এবং পর্বতমালা চূর্ণ বিচূর্ণ হয়ে পড়বে, অতঃপর তা বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত হবে। পরকাল এমন একটি বিষয়ে যাকে বহু মানুষ নানা রকম উদ্দেশ্য নিয়ে মিথ্যা প্রতিপন্ন করার চেষ্টা করে, তারা কিয়ামতকে একটি অসম্ভব ব্যাপার বলে মনে করে। এই আয়াতগুলোতে বলা হয়েছে যখন কিয়ামত সংগঠিত হওয়ার আলামত শুরু হয়ে যাবে তখন তারা আর তা অস্বীকার করবে না, কিন্তু ওই স্বীকারোক্তি তাদের কোনো কাজে আসবে না, কারণ তখন মানুষের আমলনামায় নতুন কিছু অন্তর্ভুক্ত করার সুযোগ থাকবে না, বরং পার্থিব জীবনের কৃতকর্ম অনুযায়ী মানুষের ভাগ্য নির্ধারিত হবে। পুণ্যবানরা সেদিন সম্মানিত হবেন এবং তাদেরকে জান্নাতে প্রবেশের অনুমতি দেয়া হবে, আর পাপী ব্যক্তিরা চরম অপমানিত অবস্থায় জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হবে।
এরপর পার্থিব জীবনের সমাপ্তি এবং কিয়ামত দিবস শুরু হওয়ার মুহূর্তের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ বলেছেন, তখন ভয়াবহ ভূমিকম্পে সারা পৃথিবী প্রকম্পিত হয়ে উঠবে এবং বিশাল বিশাল পর্বতমালা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এবং আকাশ বাতাস জুড়ে থাকবে শুধু বিক্ষিপ্ত ধূলিকণা। এই আয়াতগুলোর শিক্ষণীয় কয়েকটি বিষয় হচ্ছে, এক, কিয়ামত সংগঠিত হবেই, কারণ এর খবর জানাচ্ছেন বিশ্বজগতের স্রষ্টা ও প্রতিপালক আল্লাহ। কিয়ামত শুধু তারাই অস্বীকার করে যাদের ওই ভয়াবহ দিনের জন্য কোনো প্রস্তুতি নেই। দুই, কিয়ামত সংগঠিত হওয়ার মুহূর্তে ভূপৃষ্ঠ প্রচণ্ড রকম কেঁপে উঠবে, আল্লাহর ইচ্ছায় বর্তমান বিশ্ব ব্যবস্থার অবসান ঘটবে এবং একটি নতুন বিশ্ব ব্যবস্থা চালু হবে।
এবারে সূরা ওয়াকিয়ার সাত থেকে চোদ্দ নম্বর পর্যন্ত আয়াতের তিলাওয়াত ও তর্জমা শোনা যাক।
وَكُنْتُمْ أَزْوَاجًا ثَلَاثَةً فَأَصْحَابُ الْمَيْمَنَةِ مَا أَصْحَابُ الْمَيْمَنَةِ وَأَصْحَابُ الْمَشْأَمَةِ مَا أَصْحَابُ الْمَشْأَمَةِ وَالسَّابِقُونَ السَّابِقُونَ أُولَئِكَ الْمُقَرَّبُونَ فِي جَنَّاتِ النَّعِيمِ ثُلَّةٌ مِّنَ الْأَوَّلِينَ وَقَلِيلٌ مِّنَ الْآخِرِينَ
আর সেদিন তোমরা বিভক্ত হয়ে পড়বে তিন দলে, সুতরাং প্রথম দল হবে সৌভাগ্যবান, সৌভাগ্যবান দলটি কতই না ভাগ্যবান, আর দ্বিতীয় দলটি দুর্ভাগ্যবান, দুর্ভাগ্যবান দলটি কতই না দুর্ভাগা, আর তৃতীয় দলটি নেক কাজে অগ্রগামী এবং পুরস্কার গ্রহণেও অগ্রগামী। তারাই আল্লাহ তাআলার নৈকট্য প্রাপ্ত, তারা থাকবে নিয়ামতপূর্ণ উদ্যান সমূহে। তাদের বহু সংখ্যক হবে পূর্ববর্তীদের মধ্য থেকে যারা অতীতের নবী রাসূলদের প্রতি ঈমান এনেছিল, এবং অল্প সংখ্যক হবে শেষ নবীর উম্মত যারা তাঁর প্রতি ঈমান এনেছে।
সূরা ফাতিরের ৩২ নম্বর আয়াতের মতো এই আয়াতগুলোতে বলা হচ্ছে, কিয়ামতের দিন মানুষকে তিন দলে বিভক্ত করা হবে। তাদের প্রথম দলভুক্ত মানুষ নিজেদের ইমান ও সৎকাজের মাধ্যমে সৌভাগ্যবান হবে, অর্থাৎ জান্নাতের অসীম নিয়ামতের অধিকারী হবে। দ্বিতীয় দলে থাকবে অপরাধী ব্যক্তিরা, যারা তাদের কুফরি, জুলুম ও গোনাহের কারণে দুর্ভাগায় পরিণত হয়েছে। জাহান্নামে যাওয়ার চেয়ে বড় দুর্ভাগ্য আর কিছু হতে পারে না। তবে তৃতীয় দলে থাকবেন সৎকর্মশীল ইমানদার মানুষেরা, তারা নেক ও সৎকর্মশীল বান্দাদের অনুকরণীয় আদর্শ। তারা আল্লাহ তালার সবচেয়ে নৈকট্যপ্রাপ্ত বান্দা, নবী, রাসুল, ইমাম ও আউলিয়াগণ এই দলের সর্বশ্রেষ্ঠ উদাহরণ।
আল্লাহ পরকালের প্রতি তাঁদের ইমান সর্বোচ্চ পর্যায়ের, তাঁরা উত্তম নৈতিক চরিত্রের অধিকারী এবং মানুষের সঙ্গে মেলামেশার ক্ষেত্রে তারা ন্যায়পূর্ণ ও উদার আচরণ করেন। এবাদত, বীরত্ব, ন্যায় বিচার, ক্ষমাসহ সকল ঐশী ও মানবীয় গুণাবলীতে তাদের জুড়ি নেই এবং দিনের প্রয়োজনে তারা নিজেদের জীবন বিলিয়ে দিতেও কুণ্ঠিত হয় না। সৃষ্টির শুরু থেকে এই বৈশিষ্ট্যের মানুষ ছিল, এখনও আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। অতীত নবী রাসূলদের অনুসরণ করে বহু মানুষ জান্নাত লাভের সৌভাগ্য অর্জন করেছেন, আবার বহু মানুষ শেষ নবীর উম্মত হয়েও তাঁর প্রতি ঈমান না আনায় জাহান্নামে নিক্ষিপ্ত হবে।
এই আয়াতগুলোর শিক্ষণীয় কয়েকটি দিক হচ্ছে: এক, প্রকৃত ও চিরস্থায়ী সৌভাগ্য কেবলমাত্র পরকালেই অর্জন করা সম্ভব হবে; দুই, জান্নাত হচ্ছে মুমিনদের সফলতা অর্জনের স্থান, তবে জান্নাতবাসী বস্তুগত সব নিয়ামতে পরিপূর্ণ থাকলেও তাদের সবচেয়ে বড় পুরস্কার হবে আল্লাহ তাআলার নৈকট্য লাভ।
এবারে সূরা ওয়াকিয়ার 15-19 পর্যন্ত আয়াতের তিলাওয়াত ও তর্জমা শোনা যায়।
আলা সুরুরিম মাউদুনা متكئين عليها متقابلين يطوف عليهم ولدان مخلدون بأكواب وأباريق وكأس من معين لا يصدعون عنها ولا ينزفون
স্বর্ণখচিত আসনে তারা হেলান দিয়ে বসবে পরস্পর মুখোমুখি হয়ে। তাদের আশেপাশে ঘোরাফেরা করবে চিরকিশোরেরা। পান, পত্র, যগ ও প্রস্রবণ নিঃসৃত সুরাপূর্ণ পেয়ালা নিয়ে তারা জান্নাতবাসীকে আপ্যায়ন করবে। সেই সুরা পানে তাদের মাথা ব্যথা হবে না, তারা জ্ঞান হারাও হবে না।
এই আয়াতগুলোতে জান্নাতবাসীর আনন্দ ও সুখময় জীবনের বর্ণনা দিতে গিয়ে বলা হচ্ছে, জান্নাতবাসী পরস্পর থেকে পৃথক হয়ে আলাদা আলাদা জীবনযাপন করবে না, বরং তাদের মধ্যে একত্রে মিলিত হওয়ার এবং সেখানে একসঙ্গে পানাহার করার ব্যবস্থা থাকবে। তারা স্বর্ণখচিত আসনেও উপবিষ্ট হয়ে পরস্পরের সঙ্গে আলাপচারিতায় সময় কাটাবে। মহান আল্লাহ জান্নাতবাসীকে আপ্যায়নের জন্য সুদর্শন যুবকদের ব্যবস্থা রাখবেন। তারা নানা ধরনের খাবার ও পানীয় দিয়ে জান্নাতবাসীকে আপ্যায়ন করবে। এসব সুস্বাদু পানীয় খেলে পার্থিব জীবনে মদের মতো কেউ জ্ঞানহারা হয়ে যাবে না।
এই আয়াতগুলোর কয়েকটি শিক্ষণীয় বিষয় হচ্ছে: এক, জাহান্নামবাসীরা পরস্পরকে ভর্ৎসনা করবে, কিন্তু জান্নাতবাসীরা একসঙ্গে বসে পরস্পরে গল্পগুজব করবে এবং জান্নাতি আহার গ্রহণ করে ধন্য হবে। দুই, পার্থিব জগতের খাদ্য ও পানীয়তে অনেক সময় পার্শ্ব প্রতিক্রিয়া থাকে, কিন্তু জান্নাতি খাবারে আনন্দ ও সুখানুভূতি ছাড়া অন্য কিছু থাকবে না। তো শ্রোতা বন্ধুরা, এরই সঙ্গে শেষ করছি কোরআনের আলোর আজকের আয়োজন। আমাদের সঙ্গ দেওয়ার জন্য আপনাদের আবারও অনেক অনেক ধন্যবাদ।
صلي على محمد وآل محمد. এবারে সংক্ষিপ্ত সংবাদ। আমেরিকা উত্তরাঞ্চলে আলাস্কা অঙ্গরাজ্যের কাছাকাছি আন্তর্জাতিক আকাশসীমা থেকে রাশিয়ার দুটি বোমারু বিমানকে তাড়িয়ে দিয়েছে মার্কিন F-16 জঙ্গি বিমান। নর্থ আমেরিকান এরোস্পেস ডিফেন্স কমান্ড বা নোরাড গতকাল এক বিবৃতিতে তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে রাশিয়ার দুটি টুপোলেভ TU-95 বোমারু বিমান আলাস্কা ইয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোনের কাছাকাছি প্রবেশ করে এবং তৎপরতা চালায়। এ অবস্থায় কয়েকটি F-16 জঙ্গি বিমান রুশ বোমারু বিমান দুটিকে ওই এলাকা থেকে তাড়িয়ে দেয়। ইউক্রেনের ইস্যুতে রাশিয়া এবং আমেরিকার মধ্যে প্রচণ্ড উত্তেজনা বিরাজ করলেও নোরাড বলছে রাশিয়ার বোমারু বিমানকে তারা হুমকি হিসেবে দেখছে না। গণমাধ্যমের খবরে বলা হয়েছে বছরের এই সময়টিতে সাধারণত রাশিয়া বার্ষিক পরমাণু মহড়া চালায়। চরম রক্ষণশীল সৌদি সরকারের সমালোচনা করায় 72 বছর বয়সী এক মার্কিন নাগরিকের 16 বছরের কারাদণ্ড দিয়েছে রিয়াদ। ওই বৃদ্ধের ছেলে এর মধ্যে জানিয়েছেন যে তার বাবাকে কারাগারে নির্যাতন করা হয়েছে। এক প্রতিবেদনে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে চলতি মাসের প্রথম দিকে সৌদি আমেরিকান নাগরিক সাদ ইব্রাহিম আলমাদিকে 16 বছরের কারাদণ্ড দেওয়া হয়। এর আগে আমেরিকায় অবস্থান করার সময় তিনি সৌদি সরকারের সমালোচনা করে টুইটারে 14টি পোস্ট দিয়েছিলেন। আলমাদির বিরুদ্ধে সন্ত্রাসবাদী আদর্শ প্রচার এবং রাজতান্ত্রিক সৌদি আরবকে অস্থিতিশীল করার অভিযোগ আনা হয়। এছাড়া তার বিরুদ্ধে সন্ত্রাসবাদকে সমর্থন এবং সন্ত্রাসবাদে অর্থ যোগান দেওয়ারও অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি তার উপর আরোপ করা হয়েছে 16 বছরের ভ্রমণ নিষেধাজ্ঞা। ইরান আত্মসমর্পণ করেনি এবং বরং প্রতিরোধ গড়ে তুলেছে। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে বলেছেন সর্বোচ্চ নেতা। বৈরী পরিবেশে পশ্চিমা দেশগুলোতে কূটনৈতিক উপস্থিতির যুক্তি নেই, বিশ্বের অন্য অংশে নজর দিতে হবে, ল্যাভরভের মন্তব্য। বাংলাদেশে পাবনা রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের 40 বাসনের কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং 40 বছর পর গান্ধী পরিবারের বাইরের নেতা হিসেবে মল্লিকার্জুন খড়গে কংগ্রেসের জাতীয় সভাপতি নির্বাচিত। শ্রোতা বন্ধুরা, আপনার ভালো সুস্থ থাকুন কামনা করে রেডিও তেহরান থেকে আমি ¶¶